السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. আমরা সবাই একসাথে পড়ি: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দ্বাল্লিন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি দয়াবশত অনুগ্রহ করে আমাদেরকে আজকের মতো এই কোরআনের মাহফিলে আসার, বসার সুযোগ দান করেছেন, আমরা সবাই শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতকে বর্ধিত করে দেন, আর নিয়ামতের শুকুর আদায় না করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই নিয়ামতকে ছিনিয়ে নেন। কোরআনে কারীমাতে পূর্ববর্তী উম্মতদের নিয়ামতের না শুকুর করার পরিণাম স্মরণ করিয়ে আল্লাহ পাক এই উম্মতকে সতর্ক করে দেন: সাল বানি ইসরাঈলাকাম আতাইনাহুম মিন আয়াতিম বাইয়িনা, বনি ইসরায়েলকে জিজ্ঞেস করে দেখো কি পরিমাণ নিয়ামত আমি আল্লাহ তাদেরকে দিয়েছিলাম, কিন্তু তারা সেই নিয়ামতের শুকরিয়া আদায় করেনি, এই জন্য আমি তাদের কাছ থেকে শুধু নিয়ামত ছিনিয়েই নেইনি, দুরিবাত আলাইহিমুযযিল্লাতু ওয়াল মাসকানা, আমি আল্লাহ তাদের জন্য লাঞ্ছনা, গঞ্জনা, অপমান এবং দারিদ্রতার মোহর তাদেরকে করে দিয়েছি। তারা অন্তর্গতভাবে কিয়ামত অবধি তারা দরিদ্র থাকবে, যদিও দুনিয়ার দিক দিয়ে তারা সম্পদশালী হবে, এবং আমি আল্লাহ তাদের উপর লানত বর্ষণ করেছি, তাদেরকে কেউ পছন্দ করবে না, সবাই তাদেরকে ঘৃণা করবে, অপমানের চোখে দেখবে, লাঞ্ছিত করবে তাদেরকে। সুতরাং তোমরা উম্মতে মুহাম্মাদিও, যদি আমি আল্লাহ যে তোমাদেরকে নিয়ামত দান করেছি, কোরআনের নিয়ামত, দীন ইসলামের নিয়ামত, সর্বশ্রেষ্ঠ নবীর নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে যদি ব্যর্থ হও, আমি আল্লাহ তোমাদেরকে বনি ইসরাইলের মতো লাঞ্ছনার সম্মুখীন করব, তাদের মতোই বেইজ্জতি করব, তাদের মতোই তোমাদেরকে অপমানিত করব। এই জন্য আল্লাহ পাক আশার সুযোগ দিয়েছেন, এই জন্য আমরা খুশি না বেজার, খুশি। আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল সূরাতুল ফাতিহা থেকে। সূরাতুল ফাতিহা, এটি হল কোরআনের সারাংশ। সমস্ত কোরআনের যে সমস্ত বিষয়ে আলোচনা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আলোচনাকে মিনিমাইজ করে এক সূরা নাজিল করেছেন, সেই সূরার নাম হল সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহার প্রথম আয়াতের তাফসীর আমাদের হয়ে গিয়েছে, সেটি কি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। প্রশংসার দাবিদার, প্রশংসার হকদার কে? আল্লাহ রাব্বুল আলামিন। প্রশংসা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই শব্দটি এমন শব্দ, মানব সভ্যতার প্রথম শব্দই হল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কেমনে? সূরায়ে বনি ইসরাইলের তাফসীরে একটি চাঞ্চল্যকর ঘটনা আছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সৃষ্টি সম্পর্কে, আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন সৃষ্টি করে জান্নাতে রাখা হলো, প্রথম তো বডি তৈরি করা হয়েছে, বডি তৈরি করে জান্নাতের ভিতর রেখে দিয়েছেন, এখনো রুহু দেন নাই আল্লাহ পাক। দীর্ঘ সময় পরে আল্লাহ পাক যখন তাকে রুহু দিতে ইচ্ছে করেছেন, রুহুকে নির্দেশ দিয়েছেন, হে রুহু তুমি আদমের দেহে প্রবেশ করো। রুহু প্রবেশ শুরু হয়েছে মাথার থেকে, সেই জন্য মাথার মর্যাদা সবচেয়ে বেশি। নামাজে যখন মানুষ এই মাথাকে আল্লাহর কুদরতি পায়ের সামনে নত করে দেয়, আল্লাহ পাকের কাছে এই অবস্থা সবচেয়ে বেশি প্রিয় মনে হয় এবং এই অবস্থার দোয়া আল্লাহ সবচেয়ে বেশি কবুল করেন। এবং বান্দা আল্লাহর এত বেশি নৈকট্যশীলতা অর্জন করতে পারে না অন্য কোন ইবাদতে যেটি সম্ভব হয় সেজদায় গিয়ে। মাথা দিয়ে যখন নাকি রুহু প্রবেশ করছে, কেবল চোখ পর্যন্ত রুহু আসছে, এখনো পর্যন্ত নিচের টুকু প্যারালাইজড, হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের নাজু নেয়ামত দেখতে শুরু করেছেন, রবটের মতো শুধু এদিকে দিক তাকাতে শুরু করেছেন। এরপরে রুহু যখন গলা পর্যন্ত আসছে, আদম আলাইহিস সালামের হাসির আবির্ভাব হয়েছে, তিনি হাসি দিয়ে ফেলেছেন, হাসি দিয়ে অটোমেটিকলি হযরত আদমের মুখ থেকে একটি শব্দ বের হয়েছে, সেই শব্দটাই ছিল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এরপরে দেহ রুহু যখন দেহের ভিতর প্রবেশ করে পা পর্যন্ত গেছে, হাঁটু পর্যন্ত পৌঁছেছে, এখনো নিচের টুকু অবশ, আদম আলাইহিস সালাতু ওয়াসালাম তখন মুভ করতে শুরু করেছেন। আল্লাহ পাক তখন বলেন, ওয়াকানাল ইনসানু আজুলা, মানুষকে আমি জলদি বাস করে তৈরি করেছি, মানুষের স্বভাবের মধ্যে থাকবে, মানুষ প্রত্যেকটি কাজকে দ্রুত গতিতে চাইবে, নগদ চাইবে। এই জন্য মানুষের ধৈর্য বড় অধৈর্য মানুষের। সুতরাং মানুষের প্রথম শব্দ মুখ থেকে বের হয়েছে সেটি হলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কোরআনে কারীমা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দিয়ে। আমরা নামাজ পড়ি, সেই নামাজের সর্বপ্রথম যে সূরা তেলাওয়াত করি সেটিও শুরু হয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, অর্থাৎ যাবতীয় প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহকে তার দলিল প্রমাণ দেওয়ার জন্য আল্লাহর কিছু গুণবাচক নাম উল্লেখ করলেন, রব্বুল আলামিন। আল্লাহ হলেন সেই সত্তা, যেই সত্তা মানুষকে সৃষ্টি করে তার পূর্ণতা পর্যন্ত পৌঁছে দিয়ে সেই মানুষকে শুধু নয়, তমাম মখলুকাতকে সৃষ্টি করে মখলুকাতের চূড়ান্ত পর্যন্ত পৌঁছে দিয়ে, পূর্ণত পর্যন্ত পৌঁছে দিয়ে যখন এই মখলুকাতের যা যা প্রয়োজন সেই প্রয়োজনকে চাইবার আগেই যিনি সময় মতো পৌঁছে দেন তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই যে বান্দা এবং আল্লাহর মখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন চাইবার আগেই তার জরুরতকে পৌঁছে দিলেন, এটা কি আল্লাহর উপর বাধ্যগত নাকি আল্লাহ দয়াবশত দান করেন? আল্লাহ রাব্বুল আলামিন দয়া হেতুক এই অনুগ্রহ করেন। দেখেন পৃথিবীতে সবচেয়ে দয়ালু মানুষ কে? মা। মায়ের চেয়ে বেশি দয়া পৃথিবীর কোন মানুষের অন্তরের ভিতরে দেওয়া হয়নি। মা যখন নৌকা ডুবে যাচ্ছে, নিজের জীবনকে বাজি রেখে নিজে ডুবে যাবে, নিজে মরে যাবে, হাত দিয়ে সন্তানটাকে উঁচু করে রাখে যে আমার সন্তান যেন মারা না যায়, আগুনে পুড়ে যাচ্ছে, নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে নিজের সন্তানকে বাঁচানোর জন্য চেষ্টা করে। এই চেষ্টা পৃথিবীর মা ছাড়া আর কেউ করবে না। শুধু এই মমতাময় মা, এটি এই চিত্র শুধু মানুষের মাঝে না, সমস্ত মখলুকাতের মাঝে একই চিত্র। মুরগির দশটা বাচ্চা নিয়ে মুরগি হাঁটছে, হঠাৎ করে আকাশে বাজ পাখি উঠছে, মুরগি বুঝতে পারে যে কোনো সময় আমার কোনো বাচ্চার উপর আক্রমণ করবে, তখন নিজের জীবনকে বাজ পাখির সামনে বাজি রেখে সমস্ত বাচ্চাগুলোকে নিজের ডানার মধ্যে লুকা ফেলে। কেন লুকালো? দয়া বশতই। অন্তরের মাঝে মায়া দয়া আছে, এই জন্যই তো নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে বাচ্চাগুলো বাঁচানোর জন্য শেষ চেষ্টা পর্যন্ত করে যাচ্ছে। এই মা, মমতাময়ী মা, তিনিও অতক্ষণ পর্যন্ত বাচ্চাকে খাবার ব্যবস্থা করেন না, বাচ্চাকে দুধ গরম করে দেন না, যতক্ষণ পর্যন্ত বাচ্চা কেঁদে না ওঠে, না চাওয়া পর্যন্ত দেন না। আর আল্লাহ রাব্বুল আলামিন এমন দয়ালু, চাওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন সে জিনিস যেভাবে দেওয়া দরকার বান্দার জন্য উপস্থিত করে দেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কে? যিনি নাকি রব্বুল আলামিন সমগ্র জগতের লালন পালন কর্তা। লালন পালন কর্তা কে? কেন লালন পালন করেন? আর রহমান, তিনি হলেন মহান দয়ালু, মহান দাতা, মহান দয়ালু। দয়া বশত তিনি তামাম মখলুকাতকে লালন পালনের জিম্মাদারি গ্রহণ করেছেন। এটি আল্লাহ রব্বুল আলামিনের উপর কোন জরুরি কিছু না, আল্লাহর উপর এটা বাধ্য না যে আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে এই সমস্ত মখলুকাত দিতে হবে। এটা আল্লাহর জন্য ওয়াজিব না, ফরজ না, অপরিহার্য না, আল্লাহর জন্য জরুরি না, কিন্তু দিয়ে থাকেন কেন? তিনি হলেন দয়া বশত দিয়ে থাকে, দয়ার আধার, দয়ার সাগর তিনি, তার দয়ার কোন সীমারেখা নেই। দেখুন, আর রহমান রহিম দুটি শব্দই আসছে হল রহমাতুন থেকে, মূল ধাতু হল রহমাতুন। রহমাতুন শব্দের অর্থ হল দয়া, করুণা, অনুগ্রহ এবং মার্সি। তাহলে আল্লাহর এই গুণবাচক নামের মাঝেই আল্লাহ যে দয়ার সাগর, এ কথা বোঝা যায়। তবে সমস্ত গুণবাচক নামগুলোর মাঝে মধ্য হতে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে রহমান এবং রহিমকে কেন চয়েস করলেন? অর্থাৎ হল এ দুটি শব্দই গুণের আধিক্যবোধ, বিশেষণ, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার অসাধারণত্ব এবং পূর্ণতা বুঝায়। এই দুটি শব্দকে আল্লাহ পাক কেন চয়েস করলেন? এই দুটি শব্দের মাঝে পার্থক্যটা কি? রহমান রহিম দুটির অর্থই দয়ালু, এই দয়ার মাঝে পার্থক্যটা কি? আসমান জমিন পার্থক্য আছে রহমান দয়ালু আর রহিম দয়ালুর মাঝে। এক নম্বর পার্থক্য হল রহমান আযীমুর রহমা, লা ইয়ালসামু মিনহু দাওয়াম, এমন মহান দয়ালু যার দয়ার কোন সীমারেখা নেই, বাউন্ডারি নেই। যিনি মানুষের উপরে যেমন দয়া করবেন, যারা মানুষ নয় তাদের উপরে দয়া করেন। যিনি তার যে আনুগত্য করবে তার উপরে যেমন দয়া করবেন, তার যে বিরোধিতা করবে, নাফরমানি করবে, তার উপরও আল্লাহ রাব্বুল আলামিন দয়া করবেন। তার দয়ার কোনো বাউন্ডারি নাই। মায়ের দয়ার বাউন্ডারি আছে, মা শুধু নিজের সন্তানের উপরই দয়া করেন, নিজের সন্তানেরই দেখভাল করেন, নিজের সন্তানকেই টাকা পয়সা উপহার সামগ্রী দিয়ে থাকেন, নিজের সন্তানেরই পেশাব পায়খানা পরিষ্কার করেন, নিজের সন্তানকেই নিজের বুকের দুধ পান করান, মা দ্বিতীয় কোনো বাচ্চাকে পান করান না। তাহলে মায়ের দয়ার একটা লিমিটেশন আছে, বাউন্ডারি আছে, বর্ডার আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার কোনো বাউন্ডারি নাই, বর্ডার নাই। তিনি যেমন শিশু বাচ্চার উপরে দয়ালু, যুবকের উপরে দয়ালু, বুড়োদের উপরে দয়ালু, মানুষের উপর দয়ালু, একটি কীট পতঙ্গের উপর দয়ালু, প্রাণীর উপর দয়ালু, মাছের উপর দয়ালু, ফেরেশতার উপর দয়ালু, এমনকি জাহান্নামের উপরও তিনি দয়ালু। আল্লাহর নাফরমানি যারা করে তাদের উপরে তিনি হলেন দয়ালু, তার দয়ার কোনো বাউন্ডারি নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন কাবা শরীফ পুনর্নির্মাণ করলেন আল্লাহর কাছে, এটি কাবা শরীফ পুনর্নির্মাণের আগের ঘটনা, যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম নবজাত শিশু আর তার মাকে মক্কাতুল মুকাররমায় রেখে আসলেন, মানুষ হেতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের অন্তর ফেটে চৌচির হয়ে যাচ্ছিল। জনমানবহীন শূন্য স্থান এই পাহাড়ের ভেলির ভিতরে নবজাত শিশুকে নিজের স্ত্রীকে রেখে চলে যাচ্ছেন, মানুষ হেতু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের দিলের অবস্থা কতটাই ভয়াবহ, কতটাই অস্থির ছিল এটা আর বলার প্রয়োজন রাখে না। যখন আড়াল হয়ে গেছেন আল্লাহর কাছে দোয়া করলেন, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, হে আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান, আমার প্রিয় স্ত্রীকায় এমন জায়গায় এমন উপত্যকায় রেখে যাচ্ছি যেখানে জনমানবহীন, যেখানে কোনো ফসল নাই, যেখানে কোনো মাটি নাই, কোনো উদ্ভিদ নাই, গাছপালা নাই, যেখানে কোনো কিছু নেই, হে আল্লাহ তুমি এই মক্কাবাসীতে, এই শহরে, এই উপত্যকায় যারা বাস করবে, সারা পৃথিবীর অন্যান্য জায়গা থেকে তুমি ফলমূল খাদ্যদ্রব্য এখানে আমদানি করে তাদের রিজিকের ব্যবস্থা করো। মান আমানা মিনহুম বিল্লাহ, তবে হে আল্লাহ যারা তোমার উপর ইমান আনবে, আখিরাতে বিশ্বাসী হবে, তাদেরকেই তুমি খাওয়াও। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের দোয়া কবুল করলেন। সেই জন্য পৃথিবীর এমন কোন খাবার নাই কোন যুগে যেটা মক্কাতুল মুকাররমায় পাওয়া যায় না, এমন কোন ফলমূল নেই যে মক্কাতুল মুকাররমায় নেই, নিজের দেশে খুঁজে পাবেন না, জীবনে কখনো দেখা যায়নি, মক্কাতুল মুকাররমায় আছে। তবে আল্লাহ পাক বলেন, কালা আমান কাফারা, ইব্রাহিম তোমার দোয়া কবুল করলাম, তবে শুধুমাত্র ইমানদারদেরকেই আমি যে রিজিক দেব এটা নয়, বরং আমার যে নাফরমানি করবে আমি আল্লাহ তাকেও রিজিক দান করব। সুতরাং নাফরমান যে তারও রিজিকের ব্যবস্থা কে করেন? আল্লাহ রাব্বুল আলামিন। আপনার আমার যদি কেউ বিরোধিতা করে তার উপর আমি কি সদয় হব, তাকে সুন্দর খাবারের ব্যবস্থা করে দিব, তার জীবনযাপনের সব উপকরণের ব্যবস্থা করব, ভুলেও নয় কোশ্চিন কালেও নয়, তাহলে আল্লাহর যে নাফরমানি করছে সেই ফেরাউনকেও আল্লাহ রাব্বুল আলামিন উপর্যুপুরি রিজিক দিয়েছেন, নমরুদকেও আল্লাহ রিজিক দিয়েছেন, কওমে আদ, কওমে লুত, কওমে ফেরাউন, কওমে সামুদ সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন উপর্যুপুরি রিজিক দান করেছেন। তাহলে আল্লাহর দয়ার কোনো বাউন্ডারি আছেন? এই দয়ার কোনো বাউন্ডারি নাই। সেই জন্য রহমান কেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মখলুকাতের রিজিকের দায়িত্ব গ্রহণ করলেন? রহমান তিনি হলেন এমন মহান রহমতের দরিয়া যার রহমতের কোনো বাউন্ডারি নাই, সবার জন্য তার রহমতের দ্বার হল খোলা। যদি আল্লাহ রহমান, আল্লাহর যদি এই সিফত না থাকত, তাহলে পৃথিবীতে খোদার নাফরমানদেরকে এক ফোঁটা পানিও আল্লাহ পাক দিতেন না, এক লোকমা খাবারও দিতেন না যদি তিনি রহমান না হতেন। তাহলে আল্লাহর দয়ার যে বাউন্ডারি আছে, আল্লাহর দয়ার কোনো বাউন্ডারি নাই, এটি হল দুনিয়াতে। সেই জন্য আদিমুর রহমা লা ইয়ালজুমু মিনহু দাওয়াম, এমন দয়া যেই দয়াটা কোনো বাউন্ডারি নাই। তবে হ্যাঁ, এই দয়ার একটি সময়ের বাউন্ডারি আছে, এই সময় পর্যন্ত তিনি দয়া করবেন, এরপরে আর করবেন না। দয়ার কোনো বাউন্ডারি নাই, কিন্তু সময়ের টাইমিং এর বাউন্ডারি আছে। নাফারমানকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দান করবেন, সুখের সমস্ত সামগ্রী দান করবেন, এটা কখন পর্যন্ত? এই দুনিয়ার জীবন পর্যন্ত, দুনিয়ার জীবন পর্যন্তই তাদেরকে দিবেন, আখেরাতে এক ফোঁটা জান্নাতের কোনো নাজু নিয়ামত তাদেরকে দেওয়া হবে না। কিয়ামতের চূড়ান্ত ফয়সালা যখন হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে সম্বোধন করে বলবে, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার, জান্নাতীরা জাহান্নামীদেরকে সম্বোধন করে বলবে, আন কদ ওয়াজাদনা মা ওয়াদানা রব্বুনা হাক্কা ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রব্বুকুম হাক্কা, আল্লাহ আমাদের সঙ্গে যে ওয়াদা করেছিলেন সে ওয়াদা আল্লাহ পূর্ণ করেছেন। নামাজ পড়লে, ইমান আনলে, দিন মোতাবেক চললে, আল্লাহর রসুলকে মান্য করলে, কোরআনকে মান্য করলে তোমাদেরকে জান্নাত দেওয়া হবে, আল্লাহ পাক সেই ওয়াদা পূর্ণ করেছেন। ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রব্বুকুম হাক্কা, তোমাদের সঙ্গে যে ওয়াদা করেছিলেন যে ইমান না আনলে, নামাজ না পড়লে, মিথ্যা কথা বললে, চুরি করলে, ডাকাতি করলে, রাহাজানি করলে, পরের অন্যায় করলে, গীবত করলে, শিকায়ত করলে, মারামারি হানাহানি দ্বন্দ্ব করলে, তোমাদেরকে জাহান্নামে জ্বলতে হবে, সেই ওয়াদা পেয়েছো, তখন তাদের কোন উপায় থাকবে না, স্বীকার করবে। এরপরে ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, জাহান্নামীরাও জান্নাতীদেরকে দেখবে, জান্নাতীরাও জাহান্নামীদেরকে দেখবে, আল্লাহ পাক এভাবে সিস্টেম করে দিবেন। জাহান্নামীরা যখন জান্নাতীদেরকে দেখবে যে জান্নাতীদেরকে আল্লাহ পাক কত ধরনের শরবত পান করাচ্ছেন, কত ধরনের পানীয়র ব্যবস্থা করেছেন, কত ধরনের আল্লাহ পাক খাদ্যের ব্যবস্থা করেছেন, আর তারা খাদ্য চাইলেই জাক্কুম দেওয়া হচ্ছে, পানি চাইলেই এমন উত্তপ্ত গরম পানি দেওয়া হচ্ছে, ইয়াশবিল উজু চেহারার কাছে আনার সাথে সাথে, গ্লাসটা মুখের সামনে ধরার সাথে সাথে গরমের তীব্রতায়, গরমের বাষ্পে তাদের চেহারার সমস্ত চামড়া গোলা ঝলসে গিয়ে পানির কাপের মধ্যে পড়ে যাচ্ছে। সুতরাং তারা চিল্লা বলবে জান্নাতীদেরকে, আন আফিদু আলাইনা মিনাল মা, তোমাদেরকে আল্লাহ পাক কত রিজিক দিয়েছেন, সামান্যতম একটু ঠান্ডা পানি আমাদেরকে দাও, আর সামান্য কলক মা খাওয়া খাদ্য আমাদেরকে দাও। ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, জান্নাতীরা উত্তর দিবে, আল্লাহ পাক জান্নাতের নাজু নিয়ামত জাহান্নামীদের জন্য চিরতরে হারাম করে দিয়েছেন, সুতরাং এক লোকমাত খাবারও তোরা পাবি না, এক ফোঁটা পানিও তোরা পাবি না, তারা দিবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়ালু, কিন্তু আল্লাহর দয়ার কোনো উদ্যোগ হবে না এই দুরবস্থা দেখেও। সুতরাং আল্লাহর যে দয়া, এই দয়ার যদিও বাউন্ডারি নাই কিন্তু এর টাইমিং আছে। এই দয়া আল্লাহ পাক করবেন কোন দিন পর্যন্ত? দুনিয়ার জীবন পর্যন্ত। দুনিয়ার পরে আর তাদের উপর দয়া হবে না। আর রহিম বলা হয়, আর রহিম আদিমুর রহমা আদ্দাইমা, এমন দয়ালু যেই দয়া সবার জন্য ব্যাপক হবে না, সীমিত মানুষের জন্য দয়া হবে, অর্থাৎ শুধু মোমেনদের জন্য দয়া হবে, তবে সেই দয়ার টাইমিং কোন ফ্রেম থাকবে না, সেটার শুরু থাকবে, শেষ থাকবে না। জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে চলে যাবে, জাহান্নামের থেকেই শুরু শুধু নয়, কিয়ামতের ময়দান যখন উপস্থিত হবে মানুষেরা, তখন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আরশের ডান প্রান্তে থাকবে যারা নাকি সাধারণ জান্নাতি, আরশের ছায়ার নিচে একবারে ডাইরেক্ট নিচে থাকবে, তারা হলো প্রথম শ্রেণীর জান্নাতি, আসসাবিকুন আসসাবিকুন। আর আরশের বাম পাশে থাকবে হলো জাহান্নাম, জাহান্নামী মানুষগুলো। আর জাহান্নামকে সেদিন 70,000 শিকল বেঁধে জাহান্নামকে উপস্থিত করা হবে তাদের পাশেই। ওজি আয়াউমা ইদিম বি জাহান্নাম, সেদিন জাহান্নামকে টেনে উপস্থিত করা হবে। এই ময়দানে মাহশরে মানুষেরা কি ধরনের দুরবস্থা থাকবে, যে মানুষেরা গরমের তীব্রতায় তাদের শরীর দিয়ে এত বেশি ঘাম বের হবে, কেউ কেউ ঘামের ভিতর সাঁতার কাটতে থাকবে, কারো কারো ঘাম তার কাঁধ পর্যন্ত সে ডুবে যাবে ঘামের ভিতরে, এমন দুরবস্থা হবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদআত, ইয়াউমা তারাউনাহা, তুমি যদি সেদিনের কথা চিন্তা করো, সেদিনকে তোমার সামনে যদি উপস্থিত করা হয়, দেখবে তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদআত, প্রতিটি স্তন্য দানকারিণী মা তার কলিজার টুকরা সন্তানের কথা পর্যন্ত সেদিন ভুলে যাবে। অতারান্নাস সুকারা, আর মানুষকে সেদিন উন্মাদের মতো মনে হবে। অমাহুম বিসুকারা, প্রকৃত অর্থে তারা উন্মাদ থাকবে না, পাগল থাকবে না, কিন্তু ভয়াবহতার কারণে তাদেরকে উন্মাদ মনে হবে। সেই জাহান্নাম, সেই ময়দানে মাহশরে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হবে না জাহান্নামীদের উপরে। আর জান্নাতীদের যে দয়া উপরে যে দয়া শুরু হলো, এই দয়া আর কখনো শেষ হবে না। তাহলে রহিম আল্লাহ পাক এমন দয়ালু, আযীমুর রহমা মহান দয়ালু, আদ্দাইমা, যার দয়া মোমেনদের উপর কোন টাইম ফ্রেমের সাথে সম্পৃক্ত থাকবে না, অনন্তকালের জন্য তার দয়া থাকবে। রহমান দয়া কিন্তু সার্টিন টাইমের জন্য দুনিয়ায়, একদিক দিয়ে রহমান, দুনিয়ার দিক দিয়ে রহমান হল ব্যাপক রহিমের চেয়ে, আর আখেরাতের তুলনায় রহিম হল ব্যাপক রহমানের চেয়ে। এই জন্য রহমান একে বলা হয় ওয়াসিউর রহমা ও তামামুর রহমা ও কামালুহু। ওয়াসিউর রহমা, আল্লাহর দয়া হল প্রশস্ত, সবার জন্য আল্লাহর দয়ার দ্বার হল উন্মুক্ত এই দুনিয়ার জিন্দেগিতে। আর রহিম সেটি হল পরিপূর্ণ রহমত, আল্লাহর যে রহমত আছে এই দুনিয়াতে মানুষের উপর, এটি পরিপূর্ণ রহমত নয়। কিয়ামতের দিন যে রহমত হবে সেটা হল পরিপূর্ণ দয়া হবে। দেখেন সুখ আল্লাহ পাকের রহমত কিনা, সুখ আল্লাহর রহমত কিনা। দুনিয়াতে আপনি বলতে পারেন যে একজন মানুষ দেখাতে পারেন যিনি পূর্ণ সুখী, অসম্পূর্ণতা আছে। অনুরূপভাবে যৌবন আল্লাহ পাকের এক নিয়ামত, এই নিয়ামত চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী, কিন্তু আখেরাতে যে যৌবন আসবে অক্ষয়, ক্ষণস্থায়ী। 33 বৎসরের যুবক আর 34 বৎসর হবে না কখনো, চিরস্থায়ী অক্ষয় থাকবে। তাহলে কিয়ামতের দিন যেই নিয়ামত থাকবে সেটি হল আসল পরিপূর্ণ নিয়ামত, দুনিয়ার যে নিয়ামত এটা পরিপূর্ণ নিয়ামত নয়। তো রহমান এমন দয়ালু যার দয়াটি ব্যাপক তবে পরিপূর্ণ নয়, আর রহিম এমন দয়ালু যার দয়াটা সবার জন্য হবে না, তবে যার উপর হবে সেটা পরিপূর্ণ হবে। সেই জন্যই জান্নাতীরা জান্নাতে প্রবেশ করেই বলবে وقال الحمد لله الذي اذهب عنا الحزن ان ربنا لغفور شكور, ওই আল্লাহর শুকরিয়া আদায় করছি যেই আল্লাহ আমাদের অন্তর থেকে যাবতীয় চিন্তা চেতনা অশান্তি রোগ অসুখ বিসুখ দূর করে চিরস্থায়ী পার্মানেন্ট সুখের জান্নাতে আসার তৌফিক দিয়েছেন, সেই আল্লাহ শুকরিয়া আদায় করি। জান্নাতে কোনো অভাব থাকবে না, জান্নাতের কোনো অপূর্ণতা থাকবে না, সব কিছু হল পূর্ণতা থাকবে। এমনকি জান্নাত এমন জিনিস, কারো ইচ্ছে করবে আমার যদি একটা যুবক ছেলে থাকত, জান্নাতেও ইচ্ছা হবে সন্তানের। এই ইচ্ছা শেষ হওয়ার আগে যেই ধরনের সন্তান কামনা করেছে, সাথে সাথে তার স্ত্রী গর্ভবতী হয়ে সেই ধরনের সন্তান হয়ে তার সামনে উপস্থিত হয়ে যাবে। তার চিন্তা শেষ হয়নি, এখনো পর্যন্ত সেই নিয়ামত তার সামনে উপস্থিত হয়ে যাবে। সুতরাং জান্নাতের নিয়ামত হল পরিপূর্ণ নিয়ামত। আর দুনিয়ায় চিন্তা করেন তো, একটা ছেলে হোক দেখেন কতদিন টাইম লাগে, একটা যুবক ছেলের পিতা হবেন কতদিন টাইম লাগবে, সন্তান ভূমিষ্ঠ হতেই তো কমপক্ষে 1 বৎসর, এরপরে যুবক হতে তাকে 30 বৎসর টাইম লাগবে। আর জান্নাতে চিন্তা শক্তি শেষ হওয়ার আগেই সেই নিয়ামত উপস্থিত হয়ে যাবে। সেই জন্য পরিপূর্ণ, এরই জন্য বলা হয় রহমানুদ দুনিয়া রহিমুল আখেরা। রহমান হলেন দুনিয়ার সাথে সম্পৃক্ত, রহিম হলো আখেরাতের সাথে সম্পৃক্ত। আল্লাহ দয়ালু, দয়ার অসীম সাগর, সেটি হলো রহমান এই দুনিয়ার জিন্দগিতে। আল্লাহ দয়ালু, অসীম দয়ার অধিকারী মোমেনদের জন্য, সেটি কখন? আখেরাতে। আখেরাতে মোমেনদের উপরই দয়া হবে, যারা আল্লাহর নাফরমান তাদের উপর আল্লাহর কোনো দয়া হবে না। দুনিয়ার দয়া তো আল্লাহর ফেরাউনের উপরও হয়েছে, ফেরাউনের চাঞ্চল্যকর বহু ঘটনা তাফসীরের কিতাবে আছে। আল্লাহ কে মন দয়ালু, ফেরাউন যখন নাকি খোদাই দাবি প্রথমেই করেনি, ফেরাউন নীল নদের যে পানি, এই পানি মাঝে মাঝে শুকা যেত। একবার কৃষকরা আসছে, এসে বলতেছে আপনি তো আমাদের রাজাও আবার খোদাও, সুতরাং নীল নদের পানি শুকিয়ে গেছে, এই নীল নদের পানি আনার ব্যবস্থা করেন, আপনি তো খোদা। ফেরাউন মহা বিপদে পড়ে গেছে, কি বড় বিপদ! এখন যদি নীল নদের পানি না আসে তাহলে তো আমার খোদাই দাবির সবকিছু অস্তিত্ব বিলীন, মানুষ তো আর খোদা বলবে না। শেষ পর্যন্ত পাহাড়ে চলে গেছে, পাহাড়ে চলে গিয়ে সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্দে ফেরাউন, হে আল্লাহ, জানি আমি খোদা না, খোদাই দাবি করি, খোদা তুমি আসলে, তবে এই যে তুমি যে খোদা, এই খোদাই দাবি করে যে বাটপাড়িটা করলাম, এই বাটপাড়ির জন্য যে শাস্তি সেটা আমাকে আখেরাতে দিও, তবু নিজের দাবিটা ঠিক রাখতে দাও দুনিয়ায়। হে আল্লাহ, তুমি নীল নদের পানি জোয়ার সৃষ্টি করে দাও। আল্লাহ রব্বুল আলামিন ফেরাউনকে তখন হা না কিছুই বললেন না, নীল নদেও পানি নাই। তখন ফেরাউন আসতেছে, বড় পেরেশানি। কি ধরনের পেরেশানি? খোদাই দাবির অস্তিত্ব নিয়ে টানাটানি লেগে গেছে। জনগণ তো খোদা বলে মানবে না যদি পানি না আসে, যে তুমি কেমন খোদা যে পানি টুকু আনতে পারো না। শেষ পর্যন্ত পেরেশান, এই সময় এক ভিত্তের আকৃতিতে, গোলামের আকৃতিতে, জিন্ন শূন্য ফকিরের আকৃতিতে এক লোক পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছে। সেই লোক বলতেছে, আরে আপনি তো বাদশাহ, আমি মহা এক বিপদে পড়েছি, আমাকে একটা বিচার করে দেন। বেড়া, খোদাই নিয়ে টানাটানি লেগে গেছে, এখন তোর বিচারের টাইম আছে, যা পরে আমার দরবারে আসিস, যখন এজলাসে বসি তখন আসিস। এই সময় ফেরাউন চলতেছে, চলতে চলতে হঠাৎ করে তার নীল নদের দিকে দৃষ্টি গেছে, যায় দেখে যে নীল নদের পানি দিয়ে ভরে গেছে। ফেরাউন তো হাফ ছেড়ে বাঁচল, যে যাক, খোদাই দাবি যেটা করেছিলাম সেই দাবি এখন ভালোভাবে করতে পারবো। সুতরাং মাথার মাঝে যে দুশ্চিন্তা ছিল তো সেই দুশ্চিন্তা মুক্ত হয়ে গেল। এখন যেই ভিত্তকে এতক্ষণ পর্যন্ত ইগনোর করলো, তাড়িয়ে দিল, এখন তাকে ডাক দিয়ে বলে, বাবা আয়, তোর কি অসুবিধা আছে আমাকে বল। তখন তিনি বলতেছেন, তেমন কিছু না, শুধু এক বড় সমস্যায় পড়েছে, আমার এক গোলাম আছে, সে গোলাম কথা শোনে না, সে গোলাম কথা শোনে না, আমি যদি বলি ডাইনে যা সে যায় বামে, আমি যা বলি তার উল্টা করে, এই গোলামের কি বিচার হওয়া দরকার? তখন ফেরাউন গুসা হয়ে বলতেছে, তাকে তার একটাই বিচার হওয়া দরকার, সাগরের ভিতর চুবিয়ে মারা দরকার তাকে। তখন এই ছিন্ন ছিন্ন মানুষটা, দরিদ্র মানুষটা বলেন যে আপনার বিচার আসলেই আমার খুব পছন্দ হয়েছে, তবে এই বিচারটাই আপনি একটু লিখে দেন, আপনি লিখে না দিলে তো মানবে না। ফেরাউন সাথে সাথে কাগজ দিয়ে লিখে দিয়ে স্ট্যাম্প করে দিল, যেই দাস তার মনিবের কথা শোনে না সেই দাসকে সাগরে চুবিয়ে মারা দরকার। ফেরাউন যখন সাগর, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগর পার হতে গেল, বনি ইসরায়েলকে নিয়ে তিনি পার হয়ে গেলেন। ফিরাউন যখন মাঝপথে আসছে, আল্লাহ পাক সাগরকে নির্দেশ দিলেন সাগর তার খেলা দেখা। সাগরের ভিতরে যখন জোয়ার শুরু হয়ে গেল, উত্তাল তরঙ্গ শুরু হয়ে গেল, তখন ফিরাউন কয়, হে আল্লাহ, তুমি আমাকে এই শাস্তি দিয়ে কেন মারার সিদ্ধান্ত নিলা? জিবরিল আমিন, ওইটা ছিল আসল জিবরিল আলাইহিসসালাম, সেই কাগজটা বের করে দেখে বলেন, তোর বিচারে তুই আজকে মরবি। দেখ এই হাতের লেখা টাকার কয় আমারই, তো স্ট্যাম্প টাকা আমারই। মনিবের কথা যদি গোলাম না শোনে তাহলে তাকে সাগরে ডুবিয়ে মারতে হয়, তোর বিচারে আজকে আল্লাহ পাক তাকে হত্যা করছে, সুতরাং তোর শাস্তি হলো এটা হবে। তো ফিরাউন কথা হলো এটি যে ফিরাউন এত বড় নাফরমান, ফাকাল আনা রব্বুকুমুল আলা, সে দাবি করে ফেলল যে আমি সবচেয়ে বড় খোদা। এত বড় খোদা দ্রোহী হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের উপরও দয়াবশত তাকে রাজত্ব দান করেছেন, সে যা চেয়েছে সেটাও দান করেছেন আল্লাহ পাক। নীল নদের পানি চেয়েছে, আল্লাহ পাক বলেন, ওয়াহাদিহিল আনহারু তাজরি মিন তাহতি। ফিরাউন দাবি করে বসল, হে মিশরের মানুষেরা, তোমরা যদি আমাকে খোদা বলে বিশ্বাস না করে করো, তাহলে দেখো এই নীল নদের পানি আমার কথায় জোয়ার আসে ভাটা যায়, আমি খোদা না হলে এটা কি করে সম্ভবপর হয়। সুতরাং এত বড় খোদার নাফরমান, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন তার দাবিকে পূর্ণ করেছেন। সেই জন্য আর রহমান, দুনিয়ার জীবনে রহমান আল্লাহ রাব্বুল আলামিন তিনি কেবলমাত্র হল, সবার উপর নাফরমান এবং খোদার যারা আনুগত্য করে সবার উপর দয়ালু। তবে কিয়ামতের দয়া কি সবার জন্য নাকি শুধুমাত্র আল্লাহর আনুগত্যশীল যারা তাদের জন্য, তাদের উপর? হাদিস শরীফে আসছে একটি চাঞ্চল্যকর ঘটনা, অনেক লম্বা হাদিস, মুস্তাদরিকে হাকিম হাদিসের একটি সহি বিশুদ্ধ কিতাব আছে। দেখেন আমাদের মডার্ন যুগে কিছু কিছু ওভার স্মার্ট মুসলমান আছে, এদেরকে ওভার স্মার্ট এই জন্য বলা হলো যে স্মার্টেরও তো একটা লিমিটেশন আছে, এরা এই লিমিটেশনের বর্ডার ক্রস করে অন্যদিকে চলে গেছে। তারা বলে যে বুখারী শরীফ আর মুসলিম শরীফে না থাকলে এই হাদিস আমরা বিশ্বাস করি না, অর্থাৎ হলো এরা হলো মুনকিরিন হাদিস। হাদিসের কিতাব কি শুধু বুখারী আর মুসলিমই? মুয়াত্তা মালিক, ইমাম মালিক রাহিমাহুল্লাহ সর্বপ্রথম দুনিয়ার ইতিহাসে হাদিসের কিতাব লিখেছেন, ইমাম বুখারীরও বহু আগে। মুয়াত্তা মালিককে তৎকালীন যুগে বুখারী লেখার আগ পর্যন্ত বলা হতো আসহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনের পরে বিশুদ্ধ কিতাব এই পৃথিবীতে মুয়াত্তা মালিক। এরপরে যখন বুখারী শরীফ লেখা হয়েছে তখন এই টাইটেল বুখারী শরীফকে দেওয়া হয়েছে। সুতরাং শুধুমাত্র বুখারী মুসলিমে হাদিসের কিতাব না, যদি এছাড়া বিশ্বাস না করেন মনে করবেন যে আপনি ইমান থেকে শূন্য হয়ে গেছেন। এছাড়াও বহু হাদিসের কিতাব আছে, তিরমিজি আছে, নাসাই আছে, ইবনে মাজা আছে, আবু দাউদ আছে, মুস্তাদরকে হাকিম আছে, মুসান্নফে আব্দুর রাজ্জাক আছে, মুসান্নফে আবি শাইবা আছে, মুস্তাদরকে হাকিমে আছে, দারুকুতনি আছে, দারুমি আছে, বাইহাকি আছে, এগুলো সব হলো বিশুদ্ধ হাদিসের কিতাব। সুতরাং সবগুলাকে মানা লাগবে, শুধু একটা মানলে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিন, তোমরা কি কিতাবের এক অংশ মানবে আর এক অংশ অস্বীকার করবে? হাদিসের কিছু মানবে কিছু মানবে না, তাহলে সে মুসলমান থাকে? হাদিসের কিছু অংশ যদি মানে আর বাকি অংশ অস্বীকার করে সে মুসলমান থাকে? আপনারা কি বুঝতেছেন কিনা, অথবা আমি বুঝাতে পারছি কিনা, মুসলমান থাকবে সে, মুসলমান থাকবে না? সুতরাং ওভার স্মার্ট যেন আমরা না হই। মুস্তাদরিকে হাকিমে এই ঘটনা আছে। অনেক লম্বা হাদিস, আমি পূর্ণটা সংক্ষিপ্ত আকারে বলছি। সংক্ষিপ্ত আকারে বলার অর্থ হল পুরো হাদিস না, যতটুকু দরকার ততটুকু বলছি। বনি ইসরায়েলে আল্লাহ রাব্বুল আলমিনের এক নেককার বান্দা ছিল, সেই নেককার বান্দাকে আল্লাহ পাক দীর্ঘ হায়াত দান করেছিলেন, দুনিয়াতে 500 বৎসর বেঁচে ছিলেন তিনি। এমন ইবাদত বন্দেগী তিনি করেছেন যার ইবাদতের মাঝে কোন ত্রুটি বিচ্যুতি ছিল না, খাত ছিল না, ইবাদত পূর্ণ নিখুঁত ছিল। শেষ পর্যন্ত লোকালয়ে থেকে তিনি ভালোভাবে ইবাদত বন্দেগী করতে পারছেন না, এই জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ আমাকে এমন এক নির্জন জায়গায় তুমি যাওয়ার ব্যবস্থা করে দাও যেখানে গিয়ে আমি পূর্ণ হালাল রিজিক খেতে পারি এবং নির্জনতার সাথে তোমার ইবাদত বন্দেগী শুরু করতে পারি। শেষ পর্যন্ত আল্লাহ ব্যবস্থা করে দিলেন, এক দ্বীপের মাঝে তিনি চলে গেলেন। এই দ্বীপে কোনো মানুষজন নাই, সেখানে শুধু আল্লাহর ইবাদত বন্দেগী করেন। খাবার কি, খাবারের জন্য এই দ্বীপে বড় বড় ডালিম ছিল, ডালিমের গাছ, জঙ্গলের ভিতর থাকে না, সেই ধরনের ডালিমের গাছ ছিল, এই ডালিম খাইতেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য, যেহেতু সাগর চারিদিক দিয়ে সাগর, সাগরের লোনা পানি পান করা যায় না, গোসল করা যায় না, আল্লাহ পাক মাটি ছিদ্র করে মিঠা পানির এক ঝর্ণা সৃষ্টি করে দিলেন, এই পানি পান করতেন আর হালাল খাদ্য ডালিম খেয়ে বেঁচে থাকতেন, এবাদত বন্দেগী করতেন। দুনিয়ার কোন ঝায় ঝামেলা নাই, বৈরাগ্য পূর্ববর্তী জামানায় এটা এলাও ছিল, কিন্তু ইসলামের ভিতর লা রুহবানিয়্যাতা ফিল ইসলাম, সংসার ত্যাগী হওয়া ইসলামের ভিতর বৈধ না। আপনি বিবি বাল বাচ্চা ছেড়ে দিয়ে জঙ্গলের ভিতর চলে যাবেন যে শুধু এবাদত বন্দেগী করবেন, এই ধরনের অনুমতি আর অধিকার ইসলাম কাউকে দেয়নি। ইসলাম ধর্মে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মে বিবি বাল বাচ্চাকেও দেখা লাগবে, সংসারও করা লাগবে, দুনিয়াও করা লাগবে, ইবাদতও করা লাগবে। লা রুহবানিয়্যাতা ফিল ইসলাম, বৈরাগ্যতা ইসলামে নাই। শেষ পর্যন্ত 500 বৎসর এভাবে নিখুঁত ইবাদত বন্দেগী করার দ্বারা, দেখেন ইবাদত বন্দেগী এটা নিখুঁত করেছিলেন কিনা, হালাল খাদ্য খেয়ে ইবাদত বন্দেগী করছেন। মৃত্যুর আগে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ তুমি আমাকে যে মউত দান করবা এটা নামাজের সিজদার মধ্যে আমাকে মউত দিও। এই ধরনের মুস্তাজাবুদ দাওয়াত ব্যক্তি যার খাদ্য হালাল, আল্লাহর একাগ্রতা যার অন্তরের ভিতর আছে, আল্লাহ তার দোয়া কি রিজেক্ট করেন? আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন এবং তিনি দোয়া করলেন, হে আল্লাহ আমার ডেড বডিতে তুমি যে কবরে রাখবা বা আলমে বরজাখে রাখবা এটাও সেজদার অবস্থায় রেখো, কিয়ামতে আমি যখন উঠব তখন যেন আমি সেজদায় অবস্থায় উঠি। আল্লাহ পাক এ দোয়াও কবুল করলেন। 500 বৎসর পরে নামাজের সেজদায় গেছে, সেজদার মধ্যে তার জান কবজ হয়ে গেছে, যে সেখানে তো কবর দেওয়ার কেউ নেই, আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে তার ডেড বডিকে হেফাজত করে রেখেছেন, কিয়ামতে যখন উঠবেন তখন সিজদা অবস্থার থেকে তিনি উঠবেন। এরপরে যখন বিচার ব্যবস্থা বসবে, আল্লাহর আদালতে উপস্থিত হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তাকে, বান্দা তুমি একাগ্র চিত্রে হালাল খাদ্য হালাল রিজিক খেয়ে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করেছো, এই জন্য আমি দয়া বশত তোমাকে জান্নাতের ফয়সালা করে দিলাম। আল্লাহ পাকে কথা বলবেন, তখন এই বান্দা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমার দয়া নিয়েই আমাকে জান্নাতে যেতে হয় তাহলে 500 বৎসর ইবাদত করেছি, সেই ইবাদতের বেনিফিটটা কি, ইবাদতের বেনিফিটটা কি, আমি তো জান্নাতের জন্য ইবাদত করেছি, সুতরাং রাব্বুল আলামিন আমার ইবাদতের বেনিফিট কি হলো তাহলে, তোমার দয়া নিয়েই যদি আমাকে জান্নাতে যেতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে আবার বলবেন, বান্দা তোমার নিখুঁত ইবাদতকে আমি কবুল করেছি, তবে তোমাকে আমি জান্নাত দান করছি আমার দয়ার কারণে, আমি রহিম, এই রহিম নামের কারণে তোমাকে আমি জান্নাত দান করছি। এবারও বান্দা কয় যে রব্বুল আলামিন আমার এখনো বুঝে আসে নাই যে 500 বছরের ইবাদত গেল কোথায়। যদি জান্নাতি না, জান্নাতে যদি যেতেই হয় তোমার দয়া বশত, আমার দয়া আমার ইবাদত কই গেল তাহলে? আল্লাহ পাক তখন বলবেন, বান্দা তাহলে তুমি ইবাদত দিয়ে বেহেশতে যেতে চাও, ঠিক আছে, এইবার তাহলে তোমার ইবাদতটাও কাউন্ট হবে, আমি আল্লাহর দেওয়া নিয়ামতটাও কাউন্ট হবে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবেন, তার ইবাদতকে কাউন্ট করো, আর আমি আল্লাহ যে তার জিন্দেগিতে যে নিয়ামত দিয়েছিলাম সেই নিয়ামতগুলো কাউন্ট করো। তখন কাউন্ট শুরু হয়ে যাবে। প্রথম আল্লাহ পাক চোখ থেকে শুরু করবেন, যে বান্দা 500 বছর তো নিখুঁত ইবাদত করেছো, এটা অনেক দীর্ঘ ইবাদত, অনেক বড় কথা, কিন্তু আমি আল্লাহ তুমি মায়ের পেটে থাকতে যে তোমাকে দুটি চোখ দিয়েছিলাম, এই চোখ দুইটার দাম কত? এই চোখ দুইটার দাম তোমার 500 বছরের ইবাদত দিয়েও এই দুটি নিখুঁত চোখকে কিনতে পাওয়া যাবে না। তাহলে 500 বছরের ইবাদত দিয়ে আল্লাহর দেওয়া দুটি চোখকে কেনা যায় না, এই চোখের মূল্যও তখন হবে না। তখন আল্লাহ পাক বলবেন, বান্দা আমি কি তোমাকে দুটি চোখই শুধু দিয়েছিলাম, কান দুইটা দেই নাই? তাহলে কানের মূল্য কি? তোমাকে নাসিকা দেই নাই? নাক দুইটাকে যদি আমি আল্লাহ বন্ধ করে দিতাম, বান্দা তুমি অক্সিজেন কিভাবে নিতা, বাস্তা কিভাবে? নাক দেই নাই, নাসিকা শক্তি দেই নাই তোমাকে? বান্দা তোমাকে দুটি হাত দেইনি, এই হাত দিয়ে তুমি দুনিয়ার জিন্দেগিতে কত ডালিম ভেঙে খেয়েছো, এই হাত দুইটাও দিয়েছিলাম, তাহলে হাতের মূল্য কি দিয়ে দিবা? দুটি পা দিয়েছিলাম, এই পায়ের মূল্য কি দিয়ে দিবা? তোমাকে দুটি কিডনি দিয়েছিলাম, তোমাকে ব্রেন দিয়েছিলাম, এগুলোর মূল্য বান্দা তুমি কি দিয়ে দিবা? তার 500 বছরের ইবাদত দুই চোখের মূল্যের সামনে খতম হয়ে গেছে, আর বাকি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মূল্য এখনো পর্যন্ত বাকি আছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তোকে শুধু কি এই বডির অঙ্গ প্রত্যঙ্গই দিয়েছিলাম, 500 বছরে কতগুলো ডালিম খাইছো, সে ডালিমের দাম দিয়েছ? 500 বছরে কত গ্যালন পানি খেয়েছ, সেগুলোর দাম দিয়েছ? কতটুকু অক্সিজেন ব্যবহার করেছো 500 বছরে, সেগুলোর দাম দিয়েছ? তখন সে অপারগ হয়ে যাবে, তার আর কোনো উত্তর থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দান করবেন, একে 68 করে শিকল দিয়ে বেঁধে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাও। সে আমার দয়াবশত জান্নাতে যেতে চায় না, ইবাদত দিয়ে জান্নাতে যেতে চায়। ইবাদত দিয়ে যদি তুমি জান্নাতে যেতে চাও, তার 500 বছরের ইবাদত তো আমি আল্লাহর দুটি চোখের সামনে শেষ হয়ে গেছে। তাকে ফেরেশতারা 68 করে বেঁধে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জাহান্নামে এখনো ন্যায় নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে এই বান্দা কাকুতি মিনতি শুরু করে দিবে, হে আল্লাহ এইবার আমার বুঝে আসছে তুমি জাহান্নামে নাও, কিন্তু আমি বুঝে ফেলছি যে তোমার দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে বলবেন, থামাও, ওকে জাহান্নামের মধ্যে ফেলে দিও না, দেরিতে হলেও যেহেতু আর বুঝে আসছে, ও মালিককে চিনেছে, এই জন্য আমি দয়াবশত ওকে আবার মাফ করে দিলাম। তারপরে তাকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। মুসলিম শরীফের এক হাদিসে আসছে, কোন ব্যক্তিকে সর্বশেষ জাহান্নাম থেকে বের করা হবে আর জান্নাতে পৌঁছানো হবে, এরপরে হলো জান্নাতের দরজা ক্লোজ হবে। এক বান্দা জাহান্নাম থেকে যখন বের হবে, তখন নবী আলাইহি সালাতু ওয়াসালাম বলেন, জাহান্নাম থেকে যখন বের করবে হুজুর, ইন্নি লাআলামু আখির আহলিন নারি খুরুজাম মিনহা, আমি ওই ব্যক্তিকে খুব ভালো করে জানি যে নাকি সর্বশেষ জাহান্নাম থেকে বের হবে। তখন নবী আলাইহি সালাতু ওয়াসালাম বলেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমাম মুসলিম এই হাদিস জিকির করেছেন, ওয়া আখির আহলিল জান্নাতি দুখুলান আল জান্নাহ রাজুলান ইয়াখরুজু মিনান নারি হাবওয়ান, যে এক ব্যক্তি জাহান্নাম থেকে হামাগুড়ি দিয়ে বের হবে, জাহান্নাম থেকে যখন নাকি হামাগুড়ি দিয়ে বের হবে, বের হওয়ার সাথে সাথে সে কখনো কখনো যখন চলবে জান্নাতের দিক দিয়ে কখনো কখনো পড়ে যাবে, পড়ে যে সে কপালের উপর আঘাত পাবে। জাহান্নামের পাশ দিয়ে সে যেতে থাকবে। ফাইদান জা ওয়াজাহা ইলতাফাতা ইলাইহা ওয়াতাসফাউহুন নার, জাহান্নাম যখন অতিক্রম করতে থাকবে তখন জাহান্নামের আগুনের ঝাপটা এসে তার চেহারায় আঘাত দিবে। আগুনের পাশ দিয়ে যেতে আগুন অনেক সময় হলো বাতাসে আগুনের ঝাপটা লাগে, এরকম বের হওয়ার পরেও ঝাপটা লাগবে। এই অবস্থায় কোন রকম করে হামাগুড়ি দিয়ে সে পার হবে। পার হয়ে যখন পিছনের জাহান্নামের বাউন্ডারি শেষ হয়েছে, পিছনের দিকে তাকিয়ে যখন দেখবে, দেখার পরে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করবে। সে বলবে তাবারাকাল্লাযী নাজ্জানা মিন কালাকাদ আতানি আল্লাহু শাইআন মা আতাহু আহাদাম মিনাল আউয়ালিনা ওয়াল আখিরিন। ওই আল্লাহ সুমহান, যে আল্লাহ জাহান্নাম তত থেকে আমাকে মুক্তি দিয়েছে, মুক্তি দিয়ে আমার উপর যে অনুগ্রহ করেছেন, পৃথিবীর এর আগেও এত বড় অনুগ্রহ কার উপর করেন নাই আর কার উপর করবেনও না। জাহান্নাম থেকে বেঁচেই এতটুকু বলা শুরু করে দিয়েছে। এরপরে ফাতুরফাউ লাহু শাজারাতুন, সামনের দিকে যখন যাবে সে একটা গাছ দেখতে পাবে। ফায়াকুলু আই রাব্বি আদনিনি হাযিহি শাজারা ফালা আস্তাযিল্লা বিযিল্লিহা ওয়া আশরাবা মাইহা। রব্বুল আলামিন আমাকে মেহেরবানি করে ওই গাছটার নিচে একটু যাওয়ার ব্যবস্থা করে দেন, ওই গাছের ছায়া নিচে আমি একটু ঠান্ডা ছায়া থাকবে, সেখানে আমি একটু তৃপ্তি অর্জন করি, আর ওই গাছের নিচে যে ঝর্ণার পানি আছে এই ঝর্ণার পানি খাই, এতদিন পর জাহান্নাম থেকে বের হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে বলবে যে ঠিক আছে বান্দা, আতাইতুকা হা সাআলতানি গাইরাহা, তুমি যে আমার কাছে চেয়েছো আমি তোমাকে ওই গাছের নিচে যাওয়ার অনুমতি দিলাম, তবে মান্দা এর চেয়ে বেশি কিছু চাস না। আর সে গাছের নিচে গিয়ে ছায়ায় বসে পানি পান করবে, তখন সামনে যায় দেখবে যে আর একটা এর চেয়ে সুন্দর গাছ। তখন সে ব্যক্তি বলবে রব্বুল আলামিন আর একটা বার ওই গাছটার নিচে একটু যাওয়ার সুযোগ দেন, আমি ওখানে গিয়ে ঠান্ডা পানি পান করে একটু তৃপ্তি অর্জন করি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা তুমি না আমার সঙ্গে ওয়াদা করেছো এর চেয়ে বেশি কিছু চাইবানা। কয় রাব্বুল আলামিন ওয়াদা তো করেছি কিন্তু আর দ্বিতীয় কিছু চাম না, শুধু এই আর একবার আল্লাহ পাক যাওয়ার অনুমতি দিবেন। এরপরে একেবারে জান্নাতের গেটে যে আর একটা গাছ পড়বে সেটা আগের এই দুটি গাছের চেয়ে আরো সুন্দর হবে, আরো মরনাম হবে, ঘন ছায়া বিশিষ্ট হবে। সেখানে যে বলবে আল্লাহ রাব্বুল আলামিন ওই গাছটার নিচে একটু নেওয়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে বান্দা আমি না বলছি যে আমার কাছে আর কিছু চাইবে না, তুই না আমার সঙ্গে ওয়াদা করেছিস। তখন বান্দা বলবে রাব্বুল আলামিন ওয়াদা তো ঠিকই করেছি কিন্তু লোভ তো সহ্য হয় না, আর কিছু চাবো না রাব্বুল আলামিন, আর কিছু চাবো না, শুধু ওই গাছের নিচে যাওয়ার অনুমতি দাও, আল্লাহ পাক যাওয়ার তৌফিক দিবেন। এখন তো জান্নাতের একেবারে গেটে চলে আসছে, জান্নাতের মানুষদের আওয়াজ শুনতে পাবে, তাদের চিল্লাচিল্লি শুনবে, আল্লাহর তসবিহ তাহলিল করছে সেগুলো শুনবে। তখন সে বলবে রব্বুল আলামিন একটু ভিতরে যাওয়ার অনুমতি দাও, আল্লাহ রব্বুল আলামিন তখনও বলবেন হে বান্দায়া আপনি ইবনে আদম মা ইয়াস মা ইয়াসরিনি মিনকা আয়ুরদিকা আন উতিয়াকা দুনিয়া মিসলাহা মাআহা। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা তুমি না বারবার ওয়াদা করেছো, তিনবার ওয়াদা ফেল করেছো, আবার ওই জান্নাতে যেতে চাও? তখন বান্দা বলবে রাব্বুল আলামিন ওয়াদা তো ঠিকই করেছি, তুমি তো দয়ালু, হে আল্লাহ একটু অনুমতি দাও, একটু যেন ভিতরে ঢুকতে চাই পারি, আর আমি আর কিছু চাবো না, এটাই শেষ। আল্লাহ রাব্বুল আলামিনকে তখন যে বলবে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শুনে নবী আলাইহিসসালামের এ হাদিস শুনে আমি নিজেও হেসে ফেললাম এবং নবী আলাইহিসসালাম নিজেও হেসে ফেললেন। হুজুর তো হাসলেন এই বান্দার জেরাজেরি দেখে, হাসারই কথা। আল্লাহ রাব্বুল আলামিন তখন কি করবেন? আল্লাহ পাক বলবেন যে বান্দা, তুমি কি এতে রাজি খুশি হবা যে দুনিয়ায় যে তুমি ছিলা, তোমাকে এমন জান্নাত আমি দান করব যেই জান্নাত দুনিয়ার দশ গুণ বড় হবে। আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম বান্দা শুধু ভিতরেই যাবি না, তোর জন্য এমন জান্নাত আছে যেটা দুনিয়ার চেয়ে দশ গুণ বড় হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে তাকে জান্নাত দান করলেন, এটা তার কর্মের দ্বারা দান করলেন নাকি আল্লাহ রহিম দয়ার অসীম সাগর সেই জন্য দিলেন? দেখেন, এই ধরনের তিনবার ওয়াদা মিস করলে দুনিয়ায় কোনো কিছু পাওয়া যেত? কোন কোটের বিচার আমার ফেভারে যেত? যেত না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আর রহিম, তিনি হলেন দয়ার সাগর। সেটি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। আল্লাহকে রব্বুল আলামিন, যিনি সমগ্র জগতের সমস্ত মখলুকাতের লালন পালনের ব্যবস্থা করেছেন, দায়িত্ব গ্রহণ করেছেন। এই দায়িত্ব গ্রহণ করা, মার সন্তানকে দুধ পান করানো, এটি হল মায়ের উপর দায়িত্ব। ওয়ালাল মাউলুদি লাহু ওয়াল ওয়ালিদাতু ইয়ুরদিউনা আওলাদাহুন্না হাওলাইন কামিলাইন লিমান আরাদা আন ইউতিম্মা আর-রাদা। আমি আল্লাহ মায়ের উপর ফরজ করে দিলাম, অবধারিত করে দিলাম, দুই বৎসর পর্যন্ত তার সন্তানকে বুকের দুধ পান করানো লাগবে। ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। আর যদি দুজনের মাঝে ডিভোর্স হয়ে থাকে, আমি আল্লাহ পিতার উপর ফরজ করে দিলাম সন্তানের দুধ পান করাতে, ডিভোর্স মা সন্তানের দুধ পান করাবে, সুতরাং এই মায়ের বাচ্চার উভয়ের খরচ পিতাকে দেওয়া লাগবে। আর যদি বিচ্ছেদ না হয়ে থাকে, তাহলে মায়ের পূর্ণাঙ্গ স্ত্রীর মর্যাদা দিয়ে তার খরচ দেওয়া লাগবে। তাহলে মা যে দুধ পান করাচ্ছেন, এটা মা বাধ্য নাকি মায়ের শুধু দয়া? মা বাধ্য। কোন মা যদি দুধ পান না করান, নিজের বডি কন্ডিশন খারাপ হয়ে যাবে, আলসেমি করে যদি দুধ না পান করান, কিয়ামতের দিন অতক্ষণ পর্যন্ত এই মার জান্নাতে যাওয়া সম্ভব না যতক্ষণ পর্যন্ত এর পূর্ণাঙ্গ হিসাব না দিবে। কেন সন্তানকে দুধ পান করাও নাই? তোমার সন্তানের রিজিক আমি আল্লাহ তোমার স্তনে দান করেছিলাম, কেন তুমি সেই স্তন্য দান করনি? মাকে কঠিন হিসাব দেওয়া লাগবে। সন্তানের লালন পালনের দায়িত্ব কার? পিতার। পিতার উপরে দায়িত্ব, পিতার অবর্তমানে দাদার উপরে দায়িত্ব, দাদার অবর্তমানে হলো চাচার উপরে দায়িত্ব, স্তর বাই স্তর। তাহলে এই দায়িত্ব আদায় না করলে আল্লাহর কাছে ধরা খাওয়া লাগবে কিনা? স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব স্বামীর উপরে। স্বামী যদি কার্পণ্যতা বশত স্ত্রীর ভরণ পোষণে যদি কোনো ধরনের অনীহা দেখায়, কোনো ধরনের অশ্রদ্ধা দেখায়, কোনো ধরনের যদি ত্রুটি বিচ্যুতি করে, আল্লাহ পাক কিয়ামতের দিন আগুনের শিকল গলায় বেঁধে স্বামীকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবেন। সুতরাং এগুলো হলো অবধারিত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত দিবেন, এটা অবধারিত নয়। আল্লাহ জান্নাত দিবেন দয়াবশত। সেই জন্য পৃথিবীর কোন মানুষের পক্ষে ইবাদত দিয়ে জান্নাতে যাওয়া সম্ভবপর নয়। জান্নাতে যাওয়া লাগবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের উপর ভরসা করে। এখন প্রশ্ন জাগে, আল্লাহর রহমত দিয়েই যদি জান্নাতে যেতে হয়, তাহলে ইবাদত করে লাভটাই কি? এক দুষ্ট মানুষ আমাকে এসে একদিন বলতেছে, দুনিয়া আখেরাত উভয় জগতে সবচেয়ে ঠকা খাইব হলো মৌলবীরা। আমি বললাম যে কেমনে? দুনিয়া আখেরাতে মৌলবীরা ঠকাটা খাইব? দেখেন, আমাদের গার্লফ্রেন্ড আছে, আপনাদের কোন গার্লফ্রেন্ড আছে? আমরা সিনেমা দেখি, আপনারা সিনেমা দেখতে পারেন না, সরমেও দেখতে পারেন না, মন চাইলেও পারেন না। দুনিয়ার কোনো ফুর্তি ফার্তি করতে পারেন না, তাহলে দুনিয়াও তো লস। আর বাই চান্স যদি কেয়ামতের দিন জান্নাতটা মিস হয়ে যায়, তাহলে মৌলবীদের দুনিয়াও গেল আখিরাতও গেল। আর আমরা যদি জান্নাত পাই, তাহলে আল্লাহ যদি মাফ করে জান্নাত দেয়, তাহলে দুনিয়াও মজা মারছি আখিরাতেও তো পাই গেলাম। আর বাই চান্স যদি আখিরাতেরটা মিস হয়, তাহলে দুনিয়ার একটা তো পাইছি। দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। তবে ইবাদত করে লাভটা কি দৃষ্টান্ত দিয়ে বোঝেন। একজন ছাত্র শিক্ষকের বড় আনুগত্যশীল, শিক্ষকের প্রতি বড় শ্রদ্ধাশীল, নিয়মিত ক্লাস করে, শিক্ষক যা বলে সেটা শোনার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত পরীক্ষার খাতায় সে লিখেছে কিন্তু পাশ নাম্বার পায় নাই, একটু মার্ক শর্ট আছে, শিক্ষকের দয়া হবে কিনা? ছাত্রটা এত ভালো, হয়তো কোনো কারণে পাঁচটা নাম্বার কম পেয়েছে, ঠিক আছে আমি দয়া করে দিয়ে দেই, শিক্ষক দিয়ে দিবে কিনা? দিয়ে দিবে। আর বকাইটা চাকু পকেটে নিয়ে ক্লাসে যাইত। এখন দুনিয়ায় যত লিডার হয় সব এই কোয়ালিটির, এগুলোর তো পড়াশোনা নাই, এই চাকু পকেটে নিয়ে যাওয়ার দল এগুলো। কিয়ামতের আলামতের মাঝে এটি একটি আলামত। আনতালিদাল আমাতু রাব্বাতাহা, নির্বংশে নেতার জন্ম হবে। সমাজের সবচেয়ে দুশ্চরিত্র, বদমাস, লম্পট, বাটপার, এগুলো হলো সমাজের লিডার হবে কিয়ামতের আগে। আজকে দুনিয়ায় সেই অবস্থা বিরাজমান। সেই শিক্ষককে দেখলেই ধমক দেয়, শিক্ষককে সামনে দাঁড়া সিগারেট খায়, শিক্ষকের মুখের মধ্যে ধোঁয়া দেয়, ক্লাসে তো হাজিরি হয় না, শিক্ষকও ওয়েট করতেছে খালি পরীক্ষাটা আসুক, তোর বারোটা বাজাম, দেখি তুই পাশ করস কেমনে লম্পট। আজকে পরীক্ষার খাতা তার কাছে আসছে, সারা বছর তো দুষ্টামি করেছে, বদমাশি করেছে, শয়তানি করেছে, পড়াশোনা তো কিছুই করে নাই, কি আর লিখবে? শিক্ষকের অন্তরে কোনো দয়ার উদ্যোগ হবে এর উপর না? বরং শিক্ষক আরো বলবে, বদমাইশটাকে মারাত্মকভাবে ফেল কেমনে করান যায় এই ব্যবস্থা করি, তাই হবে কিনা? অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া দিয়েই জান্নাতে যেতে হবে, তবে আল্লাহর দয়া তার উপরই হবে যেই ব্যক্তি দুনিয়ায় ইবাদত বন্দেগি খোদার দাসত্ব করবে, তার উপরই আল্লাহর দয়া হবে। আর যে দুনিয়ায় খোদার নাফরমানি করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া তার উপর হবে না। এই জন্য আল্লাহর দয়ার পাওয়ার আশায় দুনিয়াতে ইবাদত বন্দেগি করা লাগবে। ইবাদত দিয়ে বেহেশতে যাওয়ার মতো কোয়ালিটি কারো নাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অবস্থা কি? আপনাকেও কি আল্লাহর রহমত দিয়ে জান্নাতে যেতে হবে? হুজুর বললেন, আমাকেও আল্লাহর রহমতের উপর ভিত্তি করে জান্নাতে যাওয়া লাগবে, তবে আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন তার রহমত আমাকে ব্যাপক করে দেওয়া হয়েছে, আমি আল্লাহর রহমতের সাগরেই আছি, আল্লাহর রহমত আমার উপর হবে, এর গ্যারান্টি আল্লাহ পাক আমাকে দিয়েছেন, তবে বেহেশতে আমাকে আল্লাহর রহমত দিয়ে যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আর রহমান আর রহিম বলে, আর রহমান বলে আল্লাহ পাক ইঙ্গিত করে দিলেন, তিনি যে সৃষ্টির লালন পালনের দায়িত্ব গ্রহণ করেছেন, এই দায়িত্ব গ্রহণ করা এটা আল্লাহর কোন নিজস্ব প্রয়োজন নয়, এবং এর জন্য আল্লাহ পাক বাধ্য নন, এবং আল্লাহ পাক অন্যের দ্বারা প্রভাবিত হয়েও আল্লাহ পাক এই দায়িত্ব গ্রহণ করেন নাই। দুনিয়ায় অনেকে দায়িত্ব গ্রহণ করে অন্যের দ্বারা প্রভাবিত হয়ে, পেশার সৃষ্টি করেছে, সুতরাং দায়িত্ব গ্রহণ করতে বাধ্য, আল্লাহর উপর কেউ পেশার সৃষ্টি করে নাই। আবার আল্লাহ রাব্বুল আলামিন তার নিজস্ব কোনো প্রয়োজনও নাই, পিতা মাতা সন্তানকে আদর যত্ন করে পালে, শুধু সন্তানের প্রয়োজনে না, সন্তানের প্রয়োজনের চেয়ে পিতা মাতার নিজের প্রয়োজন বেশি। তারা মনে করেন যখন বুড়া হয়ে যাব আমার দেখভাল কে করবে? এই সন্তানই তো, ভালো করে না পারলে, ভালো করে লেখাপড়া না শিখালে তাদের বিপদ যেমন আসবে, এর চেয়ে বড় বিপদ আসবে আমার। তাহলে দয়া যে করছি আমরা সন্তানের উপর, এটা হলো নিজেরও প্রয়োজনে, আল্লাহর কি এই ধরনের কোনো প্রয়োজন আছে? আল্লাহর এই ধরনের প্রয়োজন নেই, প্রয়োজনহীন। ওয়াসিআত রহমতি ওয়াসিআত কুল্লা শাই, সমস্ত মখলুকাতের উপর আমি আল্লাহর রহমত প্রশস্ত। ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাকুনতুম মিনাল খাসিরিন, আল্লাহর রহমত আর দয়া যদি ব্যাপক তোমাদের উপর না হতো, তোমরা সবাই দুনিয়ার জিন্দেগিতে ধ্বংস হয়ে যেতা, তোমরা হালাক হয়ে যেতা, তোমরা নাস্ত নাবুদ হয়ে যেতা এই দুনিয়ার জিন্দেগিতে যদি আল্লাহর রহমত না হতো। তাহলে আল্লাহ রব্বুল আলামিন কে? রব্বুল আলামিন দিনই নাকি রব্বুল আল সমগ্র জাহানের পালন কর্তা। রব্বুল আলামিন কে? যিনি নাকি রহমান দয়ার সাগর, যিনি রহিম যিনি নাকি অসীম দয়ালু। তবে সেই দয়া শুধু আখেরাতে মোমেনদের উপর হবে, আর দুনিয়াতে হলো তার দয়া সবার উপরে ব্যাপক। আল্লাহর যদি এই দয়া না থাকত, এক লোকমা খাবার আল্লাহ পাক নাফরমানদেরকে খাওয়াতেন না যদি রহমান না হতেন তিনি। তাহলে রহমান এমন দয়ালু যে যার দয়ার কোনো বাউন্ডারি নাই, দয়ার কোনো সীমা রেখা নেই, সবার উপর সমান দয়ালু। এই ধরনের দয়ালু হওয়া কোনো মখলুকাতের পক্ষে সম্ভবপর না। একজন রাষ্ট্রনায়ক, একজন বড় বাদশাহ, তিনি দয়ালু, কিন্তু তার দয়াটা কতটুকু নিজের দেশের প্রজার জন্য, এর বাইরে তো না। অন্য দেশের উপর প্রজাদের উপর তো তিনি দয়া করতে পারেন না, মাছের উপর তিনি দয়া করেন না, জঙ্গলের প্রাণীর উপর দয়া করেন। তাহলে তার দয়ার বাউন্ডারি আছে, কিন্তু আল্লাহর দয়ার কোনো বাউন্ডারি নাই। তাহলে রহমান এমন দয়ালু যার দয়ার কোনো বাউন্ডারি নাই। এই জন্য দুনিয়াতে কোন মানুষের নাম রহমান রাখা এটা জায়েজ নাই, কারণ এমন দয়ালু হওয়া কারো পক্ষে সম্ভব না। তাহলে যদি রাখতে হয় আব্দুর রহমান নাম রাখতে পারবে, কিন্তু শুধু রহমান, আমরা তো আব্দুর রহমান নাম, আরে ভাই রহমান বলে ডাকলেও তো নামটার ইজ্জত হয়, আল্লাহর গুণ কয় এই রহমান না। দেখেন আমরা যে নামকে বিকৃত করে ডাকি এটা কবিরা গুনাহ। আব্দুর রহমান নাম আব্দুর রহমানই ডাকা লাগবে। রহিম তিনিও দয়ালু, কিন্তু দয়ার বাউন্ডারি আছে, মোমেনদের উপরই দয়া। সুতরাং এই দয়ার বাউন্ডারি আছে, এই জন্য কারো নাম যদি রহিম রাখে সেটা শরীয়তে বৈধ, কারণ এখানে দয়ার বাউন্ডারি আছে। রহমান রাখা যাবে না, আব্দুর রহমান রাখা লাগবে। রহিম যদি কাউকে ডাকে বা কারো নাম আব্দুর রহিম না রেখে শুধু রহিম রাখে, এই নাম তার জন্য বৈধ, কারণ মানুষেরও দয়ার বাউন্ডারি আছে। সুতরাং এই দয়াটা ওই ধরনের ব্যাপক না, এই জন্য রহিম নাম কারো রাখা যাবে, তবে উত্তম না। সেখানেও আব্দুর রহিম রাখা হলো, সেটি হলো জরুরি। আব্দুর রহমান আব্দুর রহিম, তাহলে আল্লাহর গুণবাচক যে 99টি নাম, এমন কিছু নাম আছে গুণবাচক নামগুলোর মাঝে যেটা আল্লাহর সঙ্গেই বিশেষ, আল্লাহ ছাড়া কারো সঙ্গে এই সিফত নাই, সেই নামগুলো আব্দুর ছাড়া রাখা যায় না। আর কিছু নাম আছে যেই গুণটা সাময়িকভাবে মানুষের মাঝেও আছে আর আল্লাহর মাঝেও পূর্ণাঙ্গভাবে আছে, এই ধরনের যদি মিশ্রিত মিনিংফুল হয় সেখানে আল্লাহ 99টা নামের নামগুলো রহম আব্দুল সারাও সেই নামটা রাখা যায়। যেমন একটি হলো রহিম, রহিম এই ধরনের নাম যেখানে আল্লাহরও গুণ আছে বান্দারও গুণ আছে। এর দলিল কি? কোরআনে কারীমাতে আল্লাহ পাক বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজীজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। রাউফ বিল মুমিনিনা, মুমিনদের উপর হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি হলেন রাউফ আর আপনি হলেন রহিম, আপনি মুমিনদের উপর দয়ালু, মুমিনদের উপর অনুগ্রহশীল। তাহলে হুজুরের নাম আল্লাহ পাক নিজে রেখেছেন কোরআনে রউব বলে রহিম বলে, আব্দুর রহিম রাখেন নাই আল্লাহ পাক। সুতরাং মানুষের নাম শুধু রহিমও রাখা যায়। এই জন্য আমরা যে এখানে আসতে পেরেছি এটা আল্লাহর দয়া, আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি এটা কার দয়া? আল্লাহর দয়া। আমরা যে সুন্দরভাবে আমরা খেতে পাচ্ছি এটা কার দয়া? আল্লাহর দয়ার উপরে। আল্লাহ যদি গলাটা যদি একটু গলার মধ্যে যদি একটু প্যাঁচটা লাগা দেয় তাহলে আর কোনো উপায় ছিল? আপনার স্টমাক এত কিছু খাচ্ছে আমরা সুন্দরভাবে হজম করে দিচ্ছে, যদি আল্লাহ পাক যদি কিডনি দুইটাকেই নষ্ট করে দিতেন, চোখ দুইটাকেই নষ্ট করে দিতেন, আর হাড়টা যদি শুধু একটু ব্লক করে দেন তাহলে মানুষের অবস্থা কি? সুতরাং একটি কদম পৃথিবীতে আমরা দিতে পারি না আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর রহমত ছাড়া, দয়া ছাড়া এক লোকমা খাদ্য কারো খাওয়ার উপায় নাই, এক ফোঁটা পানি কারো ঢোক গেলার উপায় নাই, একটু সামান্য অক্সিজেন গ্রহণ করার উপায় নাই। আল্লাহ যদি এই অক্সিজেনের সঙ্গে যদি একটু বিষ যদি ভিতরে পাঠা দেন, ফুসফুসের ভিতরে দিয়ে ফুসফুসকে অকেজ করে দিল, তাহলে তো মাশা আল্লাহ কবরস্থানে যাওয়ার ব্যবস্থা অতি দ্রুত হয়ে গেল। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন দেখেন বিশুদ্ধ অক্সিজেনকে আল্লাহ রব্বুল আলামিন আমার নাকে পাঠা দিচ্ছেন। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সুতরাং পৃথিবীতে যা কিছু আমরা করি আর দেখি সব হলো আল্লাহর দয়া, আল্লাহর দয়ার দিকে ইঙ্গিত করে। আল্লাহ এমন দয়ালু, এই কথা চিন্তা ভাবনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা জীবনের প্রতিটি মুহূর্তে যে আল্লাহ এতটুকু দয়ালু, যে আল্লাহর দয়ার উপর তোমার দুনিয়ার জিন্দেগি নির্ভরশীল, সেই আল্লাহরই প্রশংসা করো, বলো আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। তাহলে আর রহমান পর্যন্ত আজকে হলো, আর রহিম পর্যন্ত, তাও ব্রিফলি তাফসীর এটা। আর আমরা সবাই সবার জন্য একটু দোয়া করি ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম হাইয়িনা রাব্বানা ফিস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ওয়া রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রাব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার তাওয়াফফানা মুসলিমান ওয়া আলহিকনা বিস সালিহিন। ইলাহাল আলামিন রাব্বুল আলামিন আমরা কতকগুলি গুনাহগার বান্দা বান্দি মিলে দীর্ঘ সময়ের পবিত্র কোরআনের আলোচনা করে তোমার শাহী দরবারে হাত উঠিয়েছি, রাব্বুল আলামিন তুমি আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিও। রাব্বুল আলামিন ইয়া আল্লাহ, এ জীবনে কত গুনাহ করেছি, গুনায় কবিরা সগিরা শিরকি বিদআতি দেখে না দেখে প্রকাশ্যে গোপনে, শয়তানের ধোকায় পড়ে, নফসের ধোকায় পড়ে, পরিবেশের ধোকায় পড়ে, বন্ধু বান্ধবের ধোকায় পড়ে, ফ্যামিলির ধোকায় পড়ে, আত্মার ধোকায় পড়ে যত গুনাহ হয়েছে সব গুনাহ থেকে তৌবা করি, মেহরবানি করে তুমি আমাদেরকে মাফ করে দাও। রব্বুল আলামিন আজ যদি মাফ না করে কাল যদি মালাকাল মউত আমাদের জানটি কবজ করতে আসে, না জানি কি নির্দয় ভাবে আমাদের জানকে কবজ করবে। ইয়া আল্লাহ মেহরবানি করে মালাকাল মউত আসার আগে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। রব্বুল আলামিন ইয়া আল্লাহ দুনিয়াতে যেমন দয়া বশত আমাদের নাফরমানি সত্ত্বেও আমাদের উপর থেকে তোমার নিয়ামত উঠাও নাই, রব্বুল আলামিন কিয়ামতের মুসিবতের দিনও আমাদের উপর অনুগ্রহর হাত তুমি উঠা নিও না, রব্বুল আলামিন কিয়ামতের মুসিবতের দিনও তুমি আমাদের উপর দয়া বশত আমাদেরকে জান্নাতের ফয়সালা করে দিও। রব্বুল আলামিন ইয়া আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা কবর হয়ে গেছেন তাদের কবরে আজাব মাফ করে দিও। রব্বুল আলামিন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ বিশেষ করে আমাদের অনেকের মা নেই, বাপ নেই, দাদা নেই, দাদি নাই, আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছেন, রব্বুল আলামিন মেহরবানি করে তাদের কবরের আযাবকে মাফ করে দিও, কবরকে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ করে দিও, কবরকে বেহেশতের গুলজার বানা দিও, কবরকে নূরে নূরান্বিত করে দিও। কিয়ামতের মুসিবতের দিন আমলনামা ডান হাতে নিয়ে ওঠার তৌফিক দান করো। ইলাহাল আলামিন আমাদের মাঝে যারা অসুস্থ তাদেরকে সিহাতে কামেলা দান করো, হায়াতে তৈয়বা দান করো। ইয়া আল্লাহ যারা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছেন, মেহরবানি করে আল্লাহ তাদেরকে ইয়া আল্লাহ মেহরবানি করে শাফায়ে কামেলা আজিলা দান করো। ইয়া আল্লাহ, বিশেষ করে যেই বোনের জন্য দোয়া চাওয়া হয়েছে, ইয়া আল্লাহ এই বোনকে তুমি মেহরবানি করে দারুশ শাফা থেকে শাফা দিয়ে দিও। রব্বুল আলামিন তাকে তার উপর রহম করম করো। ইয়া আল্লাহ তার যাবতীয় গুনাহগুলো মাফ করে দিও। ইয়া আল্লাহ তার নেক আমলগুলোকে কবুল মঞ্জুর করো। তুমি তো ওই খোদা যেই খোদা ডাক্তার ছাড়া, মেডিসিন ছাড়া, মাধ্যম ছাড়া ভালো করে দিতে পারো, মুর্দাকে জীবিত করতে পারো, জিন্দাকে মারতে পারো, অসুস্থকে সুস্থ করতে পারো, সুস্থ মানুষকে অসুস্থ করতে। মেহরবানি করে এই বোনকে তুমি সুস্থতা দান করো। ইয়া আল্লাহ তুমি আমাদের সন্তানগুলোকে দিনদার পরহেজগার মুত্তাকি বানা দিও। ইয়া আল্লাহ আমাদের মুরব্বীদেরকে হায়াতে তৈয়বা দান করো। রব্বুল আলামিন আমাদের এই তাফসীর মাহফিলকে কবুল মঞ্জুর করো। ইয়া আল্লাহ এই তাফসীর মাহফিলকে কিয়ামতের মুসিবতের দিন আমাদের সবার জন্য নাজাতের উসিলা বানিয়ে দিও। ইয়া আল্লাহ তুমি এই মসজিদখানাকে কবুল মঞ্জুর করো। এই মসজিদকে ইয়া আল্লাহ কিয়ামত অবধি পর্যন্ত ইয়া আল্লাহ তুমি টিকিয়ে রেখো। রব্বুল আলামিন তোমার ঘরের যত হাজত আছে তুমি গায়েব থেকে ব্যবস্থা দিও। ইয়া আল্লাহ তুমি আঞ্জাম দিও। ইয়া আল্লাহ এই মহল্লাকে তুমি মদিনাতু তাইয়্যিবার মহল্লার মতো করে দিও। এই মুসল্লি ভাইদের বন্দেরকে তুমি মদিনাতু তাইয়্যিবার মুসল্লি ভাই বন্দের মতো বানিয়ে দিও। রব্বুল আলামিন ইয়া আল্লাহ তুমি আমাদেরকে ইয়া আল্লাহ ক্যান্সার, আলসার, ইয়া আল্লাহ এই ধরনের ইয়া আল্লাহ মরণ ব্যাধির হাত থেকে তুমি আমাদেরকে হেফাজত করো, অপবিত্রর হাত থেকে হেফাজত করো, অ্যাক্সিডেন্টের হাত থেকে তুমি হেফাজত করো, তোমার নাফরমানির থেকে আমাদেরকে হেফাজত করো। রব্বুল আলামিন মৃত্যু অবধি পর্যন্ত তোমার গোলামি করে তোমার রসুলের সুন্নাত অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করো। রব্বুল আলামিন হারাম কাজ থেকে আমাদের দূরে থাকার তৌফিক দান করো। রব্বুল আলামিন ইয়া আল্লাহ তমাম দুনিয়ার থেকে তুমি অশান্তি দূর করে দিও, তমাম দুনিয়ার মাঝে তুমি শান্তির ফয়সালা করে দিও। ইয়া আল্লাহ দুনিয়ার মজলুম মুসলমানদেরকে তুমি হেফাজত করো, জালেমদেরকে তুমি সহি বুঝ দিও। আল্লাহ জালেমদের ভাগ্যে যদি হেদায়ত না থাকে, কওমে আদ, কওমে লূত, কওমে ফিরআউনের মতো হালাক করে জমিনকে জুলুম মুক্ত করে দিও। রব্বুল আলামিন ইয়া আল্লাহ আমাদের মাতৃভূমি বাংলাদেশের উপরে তুমি রহম করম করো। ইয়া আল্লাহ বাংলাদেশের মানুষদেরকে, ইয়া আল্লাহ মজলুম মানুষদেরকে তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ তোমার নবী বলেছেন, ইয়া আল্লাহ মজলুমদের দোয়া তুমি ফিরিয়ে দাও না। ইয়া আল্লাহ কত মজলুমরা ইয়া আল্লাহ তোমার কাছে আহাজারি করছে, ইয়া আল্লাহ মেহরবানি করে মজলুমদের দোয়াকে তুমি কবুল মঞ্জুর করো। জালেমদেরকে হেদায়েত দিয়ে দাও, হেদায়েত ভাগ্যে না থাকলে আল্লাহ তুমি তাদেরকে হালাক করে জমিনকে জুলুম মুক্ত করে দাও। ইয়া আল্লাহ আমাদের জাতির জন্য হযরত ওমর বিন আব্দুল আজিজের মতো, সুলতান মাহমুদ গজনবীর মতো, মোহাম্মদ বিন কাসেমের মতো, সালাহউদ্দিন আইয়ুবীর মতো একজন নেতা ইয়া আল্লাহ আমাদের দেশকে তুমি ভিক্ষা দাও। আল্লাহ যার নেতৃত্বে তমাম জাতি সব মত বিরোধ ভুলে গিয়ে রব্বুল আলামিন এক প্ল্যাটফর্মে এসে যেতে পারে সে তৌফিক দান করো। রব্বুল আলামিন মুমিনদেরকে তুমি আল্লাহ মুশরিকদের গোলাম বানায় না। রব্বুল আলামিন ইমানদারদেরকে তোমার নবীর উম্মতদেরকে তুমি মুশরিকদের গোলাম বানায় না। রব্বুল আলামিন মেহরবানি করে আল্লাহ আমাদের দেশটাকে তুমি হেফাজত করো, আসমানি বালা জমিনি বালাত থেকে তুমি হেফাজত করো। আমরা জানি আমাদের নাফরমানির কারণে এই শাস্তি নাযিল করেছো। রব্বুল আলামিন আমাদেরকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ আমাদের উপর দয়া ও করুণা করো। আল্লাহ তুমি আমাদের দোয়াগুলোকে কবুল মঞ্জুর করো। ওসল্লিল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।